রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ হায়দার। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনীন আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর জীবন এবং সাহাবী যুগের পরিসমাপ্তি।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আলী রাদিয়াল্লাহু তিনি মদিনাকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন এবং কিছু ঘোষণা প্রদান করেছিলেন। তার মধ্যে প্রথম ঘোষণা হচ্ছে, তিনি ঘোষণা দিলেন যে কুরাইশদের মধ্যে কেউ যেন মদিনা ছেড়ে না যায়, বিশেষ করে সাহাবিদের মধ্যে কেউ যেন মদিনা ত্যাগ না করে। সেই পরিস্থিতিতে অনেকেই এই সিদ্ধান্তকে ভুলভাবে বুঝলেন। তারা দেখলেন যে ওসমানের হত্যার পর যখন আলীর উচিত ছিল ফিতনাবাজদের উপর কঠিন হওয়া, সেখানে আলী কিনা কুরাইশদের উপরে এবং সাহাবিদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করছেন যে আপনারা কেউ মদিনা ছাড়বেন না। অথচ এর পেছনের উদ্দেশ্য ছিল, আলী চাচ্ছিলেন যে সাহাবিদেরকে কাছে রাখতে, কুরাইশদের যে মর্যাদা সেগুলোকে উল্লেখ করে তিনি তাদেরকে বলছিলেন যে আপনারা ছাড়া আমি তো অসহায় এবং সাহায্যহীন। কাজেই তিনি তাদেরকে চাচ্ছিলেন, তাদের সহায়তা চাচ্ছিলেন। এবং আমরাও চিন্তা করে দেখতে পারি যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা যদি মদিনা ত্যাগ করে চলে যান এবং সম্পূর্ণ মদিনাতে যদি শুধুমাত্র ফিতনাবাজ ব্যক্তিরাই অবশিষ্ট থাকে, তাহলে মদিনায় কি কল্যাণ থাকতে পারে। আলী রাদিয়াল্লাহু এই কারণে তাদেরকে সেখানে রাখতে চাচ্ছিলেন এবং মদিনা ত্যাগ করার ব্যাপারে একটি নিষেধাজ্ঞা আরোপ করলেন। কিন্তু এরপরেও অনেকে মদিনা ত্যাগ করেছিলেন এবং কেউ কেউ মক্কায় এবং অন্যান্য অঞ্চলে চলে গিয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহুকে হত্যাকাণ্ডের পর বনু উমাইয়ার যারা বিশিষ্ট সদস্য ছিলেন তারা অনেকেই মদিনা ছেড়ে গিয়ে শামে চলে গিয়েছিলেন। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তার ঘটনা আমরা এখানে উল্লেখ করতে পারি। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি সমস্ত ফিতনার ঘটনায় নিজেকে নিরাপদ এবং নিরপেক্ষ রাখতে চেয়েছিলেন। কোনো পক্ষেই তিনি নিজেকে যুক্ত করতে আগ্রহী ছিলেন না। তিনি ফিতনা থেকে সম্পূর্ণভাবে নিজেকে মুক্ত রাখতে চাচ্ছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি মদিনা ছেড়ে অন্যত্র চলে যাবেন, কারণ তিনি দেখলেন যে মদিনার উপর কোনো নিয়ন্ত্রণ নেই, মদিনা ফিতনাবাজদের দখলে, সেখানে একটি বিশৃঙ্খল পরিস্থিতি। তিনি জানতেন যে যদি তিনি মদিনা ছেড়ে যেতে চান আলী তাকে আটকাবেন, বাধা দিবেন। কাজেই তিনি আলীর অনুমতি ছাড়াই মদিনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। রাতের বেলা তিনি উম্মে কুলসুমের কাছে আসলেন। উম্মে কুলসুম ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর কন্যা এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বিধবা স্ত্রী। কাজেই এই সম্পর্কের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি উম্মে কুলসুম তিনি ছিলেন আবদুল্লাহ ইবনে ওমরের সৎমা। তিনি তার কাছে গেলেন এবং বললেন যে আমি ফিতনা এড়াতে চাই এবং মক্কা চলে যেতে চাই। এবং তিনি বললেন যে আমার ধারণা আলী এই বিষয়কে হয়তো সঠিকভাবে বুঝবেন না, ভালোভাবে নেবেন না, কিন্তু আপনি আলীকে জানিয়ে দিবেন, আপনি বলবেন যে শুধুমাত্র ফিতনা এড়ানোর জন্যই আমি মক্কা চলে গিয়েছি। পরদিন যখন সবাই সকালবেলায় জেগে উঠল এবং তার আবদুল্লাহ ইবনে ওমরকে তালাশ করছিলেন কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না, এই সংবাদ আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলো এবং লোকেরা আলীকে বলছিল যে এই বিষয়টি আপনার জন্য খুবই খারাপ একটি বিষয় হলো, এটা সংকটকে আরও বৃদ্ধি করবে। কারণ তারা ভাবছিলেন যে আবদুল্লাহ ইবনে ওমর যিনি শুরা সদস্যের একজন ছিলেন তিনি যদি মদিনা ছেড়ে শামে চলে যান, সেখানে গেলে সেখানকার আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য অঞ্চলগুলো তারা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে তখনও পর্যন্ত বায়াত প্রদান করেনি। কাজেই আবদুল্লাহ ইবনে ওমর তিনি যদি শামে চলে যান হতে পারে যে সেখানকার লোকেরা তাকেই খলিফা হিসেবে নিযুক্ত করতে পারে, ফলে এই উম্মার ভেতর একাধিক খলিফা দেখা দিবে এবং উম্মা বিভক্ত হয়ে যাবে। কাজেই আলী রাদিয়াল্লাহু আনহু সেই অবস্থায় আবদুল্লাহ ইবনে ওমরকে শামে পৌঁছানো থেকে ফিরিয়ে আনার জন্য একটি বাহিনী গঠন করছিলেন। এই কাজে তিনি ব্যস্ত ছিলেন। এই সংবাদ পৌঁছালো উম্মে কুলসুমের কাছে। উম্মে কুলসুম আসলেন আলীর কাছে এবং তিনি আলীকে জানালেন যে আবদুল্লাহ ইবনে ওমর তিনি শামে নয়, বরং তিনি মক্কায় যাচ্ছেন। সেই অবস্থায় আলী বললেন, আল্লাহর কসম, তিনি আমার সঙ্গে বিশ্বস্তই রয়েছেন। অর্থাৎ তিনি যদি বলে থাকেন যে তিনি মক্কায় যাচ্ছেন, আলী বলছেন যে আমি বিশ্বাস করি তিনি মক্কাতেই যাচ্ছেন, তিনি একজন বিশ্বস্ত ব্যক্তি। দ্বিতীয় নির্দেশনা আলী রাদিয়াল্লাহু আনহু প্রদান করেছিলেন, তিনি মদিনার আশেপাশের অঞ্চল থেকে যে লোকেরা এসে সেই ফিতনাবাদদের সঙ্গে যুক্ত হয়েছিল, সেই বেদুইনরা এবং সেই আরব, তাদের প্রতি উদ্দেশ্য করে আলী বলেছিলেন যে তোমরা নিজ নিজ এলাকায় ফেরত যাও, তোমরা মদিনা ত্যাগ করো। কিন্তু এই ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে সেই ফিতনাবাজ ব্যক্তিরা, সেই আরব ব্যক্তিরা, তারা মদিনা ছেড়ে চলে যাচ্ছিল না, বরং তারা মদিনার ভেতরে অবস্থান করছিল। এই যখন অবস্থা, তখন আলী রাদিয়াল্লাহু আনহুর সেখানকার অসহায় অবস্থাটি স্পষ্টভাবে ফুটে ওঠে। এই অবস্থায় আলী তিনি তালহা এবং জুবাইরকে ডেকে নিয়ে আসলেন এবং ডেকে নিয়ে বললেন যে তোমরা আমাকে বলছিলে প্রতিশোধ নেওয়ার জন্য, এখন তোমরা চেষ্টা করে দেখো। কাজেই আলী আবারও সময় চাইলেন সবর করার জন্য, তাদেরকে উপদেশ দিলেন। কিন্তু সেই ক্ষেত্রে সাহাবায়ে কেরাম তারা মতপার্থক্য করলেন এবং বললেন যে মদিনায় যদি নিয়ন্ত্রণ না থাকে বা মুসলিমদের দুর্বলতা থাকে, অন্যান্য প্রদেশে তো এই অবস্থা নয়। বরং সেখানে গিয়ে আমরা শক্তি সংগ্রহ করার চেষ্টা করি এবং ফিতনাবাজদেরকে দমন করার চেষ্টা করি। এর পেছনে আরেকটি কারণ হচ্ছে যে সাহাবায়ে কেরামদের মধ্যে একটি তীব্র অনুশোচনাবোধ কাজ করছিল যে কিভাবে তারা জীবিত থাকা অবস্থাতে এই ফিতনাবাজ ব্যক্তিরা এসে ওসমানকে অবরুদ্ধ করলো এবং তাকে শহীদ করে দিতে পারলো। এবং একের পর এক দিন গড়িয়ে যাচ্ছে, দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস অতিক্রম হয়ে যাচ্ছে, কিন্তু ওসমানের হত্যাকারীদের উপরে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। এই বিষয়গুলো সাহাবায়ে কেরামদের মধ্যে একটি তীব্র অনুশোচনা বোধ, অপরাধ বোধ সৃষ্টি করেছিল। কারণ আমরা দেখতে পাই যে প্রায় 4 মাস পর্যন্ত সময় গড়িয়ে যায়, অর্থাৎ 36 হিজড়ির চতুর্থ মাস রবিউস সানি পর্যন্ত এই ফিতনাবাজ ব্যক্তিদের বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ ছিল না। এবং 36 হিজড়ির চতুর্থ মাস রবিউস সানি, সেই মাসে তালহা, জুবাইর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা তারা মদিনা ছেড়ে মক্কায় গিয়ে পৌঁছেছিলেন এবং মক্কায় গিয়ে তারা সেখানে জনমত গঠন করার চেষ্টা করছিলেন এবং লোকেদেরকে উৎসাহিত করছিলেন, একটি বাহিনী প্রস্তুত করার চেষ্টা করছিলেন, যাদেরকে ব্যবহার করে তারা নিয়ত করেছিলেন যে ফিতনাবাজ ব্যক্তিদেরকে তারা দমন করবেন, তাদেরকে নির্মূল করবেন। এই যে পরিস্থিতি এবং পটভূমি, এটাই পরবর্তীতে আমাদেরকে নিয়ে যাবে জামালের যুদ্ধ সেই বর্ণনার দিকে। পটভূমি বর্ণনায় আমরা আজকের পর্বে এই পর্যন্ত স্থগিত রাখছি। পরবর্তী পৃথক আলোচনায় আমরা জামালের যুদ্ধ এবং সিফিনের যুদ্ধ, এই ঘটনাগুলোকে বর্ণনার দিকে যাব। কাজেই আজকের পর্বে ঘটনা প্রবাহ বর্ণনা এ পর্যন্তই সমাপ্ত। আজকের পর্বের বাকি অংশে আমরা আলী রাদিয়াল্লাহু আনহু প্রসঙ্গে, তার ব্যক্তিত্ব এবং তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের দিকে যাচ্ছি। শুরুতে আমরা এই বিষয়টি জেনে নেওয়ার চেষ্টা করব যে আলী ইবনে আবি তালিব, তার নামের শেষে আমরা কি বলবো, রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি আলাইহিস সালাম, কিংবা তার যে উপাধি কিছু লোক বলে থাকেন কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ তার চেহারাকে উজ্জ্বল করুন, কিংবা অনেক সময় আমরা দেখি যে কেউ কেউ বলে থাকেন ইমাম আলী, আবার কেউ তাকে খলিফা হিসেবে উল্লেখিত করছেন এবং কেউ কেউ বলছেন আমিরুল মুমিনিন। এই বিষয়গুলো সম্পর্কে কিছু জ্ঞাতব্য বিষয়, সেগুলো আমরা উল্লেখ করতে যাচ্ছি। প্রথম পয়েন্ট হচ্ছে আলাইহিসসালাম এবং বিপরীতে রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনটি আমরা উল্লেখ করব। এই প্রসঙ্গে সহজ এবং সংক্ষিপ্ত কথা হচ্ছে, শুধুমাত্র শাব্দিক অর্থের মধ্যে যদি কোনো একজন ব্যক্তি সীমাবদ্ধ থাকে তাহলে এর সবগুলোই একজন ব্যক্তি ব্যবহার করতে পারে। আলাইহিসসালাম, রাদিয়াল্লাহু আনহু, কাররামাল্লাহু ওয়াজহাহু, ইমাম, খলিফা, আমিরুল মুমিনিন, সবগুলি ব্যবহার করা বৈধ যদি শুধুমাত্র শাব্দিক অর্থের মধ্যে বিষয়টি সীমাবদ্ধ থাকে। কিন্তু এই শব্দগুলোকে ব্যবহার করার পেছনে যদি কোনো বিশেষ উদ্দেশ্য থাকে কিংবা বিশ্বাস বা আকীদা থাকে, সেই ক্ষেত্রে কেন সেই শব্দগুলোকে ব্যবহার করা হচ্ছে এবং অন্যান্য সাহাবিদেরকে বাদ দিয়ে শুধুমাত্র আলীকে পৃথক করে যদি কোনো একটি উপাধি ব্যবহার করা হয় কিংবা নামের শেষে কিছু বলা হয়, সেই ক্ষেত্রে বিষয়টি বিশ্লেষণের দাবি রাখে। যেমন বিশেষ কোনো ভ্রান্ত আকিদা বা বিশ্বাস যদি থেকে থাকে, সেই ক্ষেত্রে আলী ইবনে আবি তালিব, তার নামের শেষে আলাইহিসসালাম, এটা সংযোজন করলে সেই বাতিলপন্থী ব্যক্তিদের সঙ্গে এক হয়ে মিশে যাওয়ার আশঙ্কা থাকে, কাজেই সেটাকে পরিহার করাকেই ওলামায়ে কেরাম উত্তম বলে মতামত প্রদান করেছেন। প্রথম পয়েন্ট আলাইহিসসালাম কিংবা রাদিয়াল্লাহু আনহু এই ব্যবহার প্রসঙ্গে। এক্ষেত্রে শিয়াদের মতবাদ থেকে আমরা দেখতে পাই যে তারা 12 ইমামের মতবাদে বিশ্বাসী এবং তাদের ইমামদের যে ক্ষমতা এবং বৈশিষ্ট্যকে তারা বর্ণনা করেছে সেটা বিভিন্ন দিক থেকে আহলুসুন্নাহ ওয়াল জামাতের আকিদার সঙ্গে সাংঘর্ষিক এবং বিভিন্ন অলৌকিক ক্ষমতা বা অতিপ্রাকৃত ক্ষমতা ইত্যাদিকে তারা সংযুক্ত করেছে তাদের ইমামদের বৈশিষ্ট্যের সাথে, এবং সেই কারণে তারা তাদের ইমামদের নামের শেষে আলাইহিসসালাম এই শব্দকে ব্যবহার করে থাকেন। অপরদিকে আহলুসুন্নাত ওয়াল জামাতের সাধারণ মূলনীতি হচ্ছে যে সমস্ত সাহাবিদের নামের শেষে আমরা বলে থাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আল্লাহ তাদের উপর রাজি হয়ে যান বা খুশি হয়ে যান। যেমন কোরআন থেকে এই প্রসঙ্গে দলিল আমরা দেখতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু,
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুওয়ান, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। সম্পূর্ণ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা সর্বপ্রথম হিজরতকারী এবং আনসারদের মধ্যে যারা পুরনো এবং পরবর্তীতে যারা তাদেরকে অনুসরণ করেছে, আল্লাহ সমস্ত লোকেদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুওয়ান। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাত সেখানে বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইজ ইউবাইউনাকা তাহতাশ শাজারা, আল্লাহ সেই সমস্ত মুমিনদের উপর রাজি হয়েছেন, খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন যারা বৃক্ষের নিচে আপনার কাছে শপথ করেছিল, অর্থাৎ সেই 1400 সাহাবায়ে কেরাম, তাদের প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। অপরদিকে নামের শেষে আলাইহিস সালাম ব্যবহার করা, এই প্রসঙ্গে আমরা দেখতে পাই যে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা শুধুমাত্র নবীদের নামের শেষে ব্যবহার করে থাকেন, সাহাবিদের নামের শেষে আলাইহিস সালাম এটা বলা হয়ে থাকে না। সালাম বা শান্তি এটা হচ্ছে মুসলিমদের পারস্পরিক সম্বোধন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে কোরআনে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যখন তোমরা গৃহে প্রবেশ করো তখন তোমরা স্বজনদের প্রতি সালাম প্রদান করবে, এবং এটা আল্লাহর পক্ষ থেকে কল্যাণময় এবং পবিত্র একটি বরকতময় দোয়া। সালামুন আলাইকুম বা একে অন্যের উপরে সালাম প্রদান করা, এটা মুসলিমদের একে অপরের সম্বোধন। এবং সেই সালাম উল্লেখের থেকে রাদিয়াল্লাহু আনহু এই কথা উল্লেখ করা উত্তম। যেমন আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, জান্নাতবাসী ব্যক্তিদের কথা বর্ণনা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আজিম। জান্নাতের নিয়ামত সেগুলো বর্ণনা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আজিম, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। অপরদিকে নবীদের ক্ষেত্রে ওলামায়ে কেরাম তাদের নামের পর আলাইহিস সালাম এই কথাকে যুক্ত করে থাকেন, এবং এর দলিল হচ্ছে কোরআনের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াসালামুন আলাল মুরসালিন, রাসূলদের প্রতি শান্তি এবং সালাম বর্ষিত হোক, যারা পয়গম্বর নবী ছিলেন তাদের উপর শান্তি এবং সালাম বর্ষিত হোক। ঈসা আলাইহিস সালাম তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালামের কথা উল্লেখ করেছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবাআসু হাইয়া, তার প্রতি শান্তি যেই দিন সে জন্মগ্রহণ করেছে এবং যেই দিন তিনি মৃত্যুবরণ করবেন এবং যেই দিন আবারও তাকে জীবিত অবস্থায় উঠানো হবে। এখানে আরও একবার লক্ষণীয় এবং স্মরণীয় যে শুধুমাত্র অর্থের দিকে সীমাবদ্ধ থাকলে আলী রাদিয়াল্লাহু আনহু তার নামের পর আলাইহিস সালাম বলাতে কোনো অর্থগত সমস্যা নেই বলে ওলামায়ে কেরাম মতামত প্রদান করেছেন। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে কেন অন্যান্য সমস্ত সাহাবিদের মধ্য থেকে আলীকে পৃথক করে, কিংবা আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার সন্তানদেরকে পৃথক করে তাদের নামের সঙ্গেই আলাইহিস সালাম এই কথাকে যুক্ত করা হচ্ছে। এখানে তাদেরকে অন্যান্য সাহাবিদের কাছ থেকে পৃথক করার মধ্যে কিছু বাতিল বিশ্বাস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আলীকে বলেছিলেন তাবুকের যুদ্ধের প্রাক্কালে যে আমার ক্ষেত্রে তুমি হারুনের মতো, অর্থাৎ মুসার ক্ষেত্রে যেভাবে হারুন ছিলেন সহকারী তুমি আমার ক্ষেত্রে অনুরূপ, শুধুমাত্র ব্যতিক্রম এটা যে আমার পর আর কোনো নবী আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন, আনতা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মুসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যি বাদি, আমার ক্ষেত্রে তুমি মুসার সাথে হারুনের অনুরূপ, শুধু ব্যতিক্রম এটাই যে আমার পর আর কোনো নবী আসবে না। বাতিল ফিরকার অনুসারী ব্যক্তিরা এই ঘটনাকে ব্যবহার করে এবং এই হাদিসকে ব্যবহার করে এরপর নবীদের সঙ্গে যে শব্দ ব্যবহার করা হয়ে থাকে আলাইহিস সালাম সেটাকে নিয়ে তারা আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যুক্ত করে দিয়ে থাকে, এবং একই সঙ্গে আলীকে তারা তাদের ইমাম হিসেবে মনে করে থাকে। সেই ক্ষেত্রে ইমামদের যে বিভিন্ন বৈশিষ্ট্য তারা বর্ণনা করেছে সেগুলো বর্ণনা করার কারণেও তারা আলাইহিস সালাম এটা আলী রাদিয়াল্লাহু আনহুর নামের পর যুক্ত করে থাকে। কাজেই তাদের সেই বাতিল চিন্তা থেকে পৃথক থাকার জন্য উত্তম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই নীতি সেটাকে অনুসরণ করা এবং তার নামের শেষে রাদিয়াল্লাহু আনহু এই কথাকেই ব্যবহার করা। দ্বিতীয় বিষয় হচ্ছে কাররামাল্লাহু ওয়াজহাহু, এই শব্দ ব্যবহার প্রসঙ্গে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন সাহাবিকে বিভিন্ন উপাধি দিয়েছেন যেগুলো প্রচলিত হয়ে গিয়েছে এবং সেই উপাধিগুলোকে আমরা ব্যবহার করে থাকি। যেমন আবু বকর সিদ্দিক, এখানে আস সিদ্দিক বা তিনি সত্যবাদী এই উপাধি কে দিয়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার নামের শেষে ফারুক উপাধি বা তিনি সত্য মিথ্যার মধ্যে ফারাককারী পার্থক্যকারী এই উপাধি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একইভাবে আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উপাধি দিয়েছেন, তিনি তাকে বলেছিলেন আবু তুরাব। এভাবে বিভিন্ন সাহাবিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন উপাধি দিয়েছিলেন এবং সাহাবায়ে কেরাম সেগুলোকে ব্যবহার করেছেন, এরকম বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাই। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে এই যে উপাধি বা কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ তার চেহারাকে সম্মানিত করুন, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কিংবা সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন এমনটি দেখা যায় না। এই কথা উল্লেখ করেছেন শাইখ বাকর আবু জায়েদ তার ফতোয়ার গ্রন্থে, এবং তিনি আরও বলেছেন যে এটি সম্ভবত কোনো হাদিস লিপিবদ্ধকারীর নিজের পক্ষ থেকে সংযোজিত উক্তি, যেটা পরবর্তীতে লেখকদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত হয়ে গিয়েছে। কাজেই কাররামাল্লাহু ওয়াজহাহু এটা যদিও বা ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন এমন কোনো ঘটনা পাওয়া যায় না কোনো মারফু বর্ণনাতে, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই উপাধি দিয়েছেন এমনটাও দেখা যায় না। শেখ বাকর আবু জায়েদ তিনি বলেছেন, যেটি হচ্ছে, এটি সম্ভবত হাদিস লিপিবদ্ধকারীর নিজের পক্ষ থেকে সংযোজিত কথা, এবং যে কারণে আলী রাদিয়াল্লাহুকে এই কথা বলা হয়ে থাকে যে তিনি কারাম আল্লাহু ওয়াজহাহু বা আল্লাহ তার চেহারা উজ্জ্বল করুন, তার পেছনের ঘটনা এটাকে উল্লেখ করা হয় যে তিনি কখনও কোনো মূর্তির সামনে মাথা নত করেননি, না জাহিলিয়াতের সময়ে এবং ইসলামের পরে তো প্রশ্নই আসে না, এবং একই সঙ্গে তিনি কখনও কোনো ব্যক্তির আওরা বা লজ্জাস্থানের দিকে তাকাননি, দৃষ্টি দেননি, ফলে আল্লাহ তার চেহারাকে উজ্জ্বল করুন। এই প্রসঙ্গে আলোচনা করে তিনি বলেছেন যে এটা শুধুমাত্র আলী রাদিয়াল্লাহুর ইউনিক বা একক বৈশিষ্ট্য নয়, বরং অন্যান্য আরও অনেক সাহাবির ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। বিশেষ করে যারা ইসলামের উপরেই বড় হয়েছেন তারাও কখনো মূর্তির সামনে মাথা নত করেননি, মূর্তি পূজা করেননি, কিংবা কখনো কারো লজ্জাস্থানের দিকে তারা তাকাননি। পরবর্তী প্রসঙ্গে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে ইমাম কিংবা খলিফা অথবা আমিরাল মুমিনিন এই উপাধিগুলো ব্যবহার করার প্রসঙ্গে। ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে যিনি মুসলিমদের প্রধান ব্যক্তি বা শাসক বা আমির হবেন তাকে ইমাম, খলিফা বা আমিরুল মুমিনিন সবগুলো বলাই বৈধ। ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যিনি যার মাধ্যমে শরিয়া এসেছে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরবর্তী প্রতিনিধি হিসেবে, খলিফা হিসেবে, যিনি মুসলিমদের দিন এবং দুনিয়া উভয় বিষয়ের কার্যাবলী পরিচালনা করবেন, নিরাপত্তা সুরক্ষা প্রদান করবেন, সেই পদবীকে বলা হয়ে থাকে খিলাফত ইমামত, এবং যিনি সেই দায়িত্ব পালন করবেন তাকে বলা হয়ে থাকে খলিফা অথবা ইমাম। আবু জাহরা রাহিমাহুল্লাহ তিনি খিলাফত এবং ইমামত এই বিষয়কে ব্যাখ্যা করে বলেছেন যে এটাকে খিলাফত বলা হয়ে থাকে, এর কারণ হচ্ছে যে তিনি মুসলিমদের সর্বোচ্চ শাসক এবং তিনি তার সেই পদবি বা কাজের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী প্রতিনিধি হিসেবে মুসলিমদের বিষয়াদি পরিচালনা করার দায়িত্ব পালন করে যাচ্ছেন। আরেক দিকে ইমামত বলা হয়ে থাকে, এর কারণ হচ্ছে খলিফা তিনি একজন নেতা বা ইমাম, তাকে আনুগত্য করা ওয়াজিব। যেভাবে সালাতের সময়ে আমরা ইমামের পেছনে একত্রিত হই, ইমামকে অনুসরণ করি, আনুগত্য করি, এটা যেরকমভাবে ওয়াজিব, ঠিক একইভাবে খলিফাকে আনুগত্য করাও, তার পেছনে একত্রিত হওয়া, সম্মিলিত থাকা, এটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক বা ওয়াজিব। এই কারণে খলিফাকে ইমাম বলা হয়ে থাকে এবং খিলাফতকে ইমামত বলা হয়ে থাকে। ইসলামের এই বিষয়ে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে ইসলাম ধর্ম এবং রাষ্ট্র এই বিষয়কে পৃথক করে না, বরং এটা একে অন্যের সঙ্গে সংযুক্ত, যে কারণে ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। বিপরীতে মানবরচিত বিধান কিংবা রাজা বাদশাহ বা স্বৈর শাসকদের যে সিস্টেম, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে পারস্য কিংবা বাইজেন্টাইন সাম্রাজ্য কিংবা বর্তমানে পৃথিবীতে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাদেরকে পৃথক করা হয়, আরেকদিকে ধর্মীয় নেতাদেরকে পৃথক করা হয়ে থাকে। কিন্তু ইসলামে এই পৃথকীকরণের কোনো সুযোগ নেই। মুসলিমদের মধ্যে যিনি ধর্মীয় প্রধান তিনিই রাষ্ট্রীয় প্রধান। কাজেই খলিফা এবং ইমাম, খিলাফত এবং ইমামত এই বিষয়কে পৃথক করার কোনো অবকাশ ইসলামে নেই। সে কারণেই আমরা দেখতে পাই শুরুর দিকে যারা খলিফা ছিলেন তারা একদিকে ছিলেন খলিফা, আরেকদিকে ছিলেন ইমাম, একদিকে ছিলেন রাষ্ট্রের প্রধান, আরেকদিকে ছিলেন তারা ধর্মীয় প্রধান। এই উভয় বিষয়ে নেতৃত্ব একই ব্যক্তির কাছে ছিল, তারা উভয় দিকেই অর্থাৎ দিন এবং দুনিয়া উভয় দিকে তারা নেতৃত্ব এবং সুরক্ষা মুসলিমদের প্রদান করেছেন। এবং একই সঙ্গে আমরা দেখতে পাই যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি পরবর্তীতে আমিরুল মুমিনিন এই পদবি ব্যবহার করা শুরু করেছিলেন। কোরআন এবং হাদিসের বিভিন্ন স্থানে ইমাম শব্দটিকে কখনো নেতা অর্থে, কখনো পথ প্রদর্শনকারী কিংবা প্রধান ব্যক্তি বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন সূরা বাকারাতে আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিমকে কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম সফল হলেন, সেই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছিলেন, কওলা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, যে আমি তোমাকে মানব জাতির উপর ইমাম বা নেতা মনোনীত করব। অন্যত্র আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, দোয়া উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা দোয়া করে থাকেন যে আপনি আমাদেরকে যারা মুত্তাকি ব্যক্তি তাদের উপর নেতা বা তাদেরকে পরিচালনা করার জন্য প্রধান ব্যক্তি হিসেবে নিযুক্ত করুন। ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা, এখানেও ইমাম শব্দটি ব্যবহার করা হয়েছে। অন্যত্র সূরা ইসরা, সেখানে আল্লাহ সুবহানাহু উল্লেখ করেছেন,
ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম,
তোমরা স্মরণ করো যেই দিন অর্থাৎ বিচারের দিনে আমি প্রত্যেক দলকে তাদের নেতা সহকারে ডাকবো, আহ্বান করব। এখানে নেতা বা ইমাম অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে ডাকবেন যাদের পেছনে তাদের অনুসারীরা সেখানে থাকবেন। হাদিসেও বিভিন্নভাবে ইমাম শব্দটিকে ব্যবহার করা হয়েছে। যেমন বিখ্যাত হাদিস, সাত শ্রেণীর ব্যক্তি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে আশ্রয় লাভ করবেন, সেখানে শাসককে বোঝানোর জন্য, ন্যায়পরায়ণ শাসককে বোঝানোর জন্য ইমাম শব্দ ব্যবহার করা হয়েছে। এর বাইরেও অন্যান্য হাদিসে মুসলিমদের প্রধান ব্যক্তি, নেতা কিংবা শাসক বা আমিরকে বোঝানোর জন্য ইমাম শব্দকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবহার করেছেন। কাজেই আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবাদিতে যখন আকিদার কিতাবগুলো সামনে এসেছে, আকিদার কিতাবাদিতে ইমাম শব্দকে বেশি ব্যবহার করা হয়েছে, ইমামত শব্দটিকে বেশি ব্যবহার করা হয়েছে। অপরদিকে ঐতিহাসিক কিতাবে খিলাফত এবং খলিফা শব্দগুলোকে বেশি ব্যবহার করা হয়েছে। এর একটি কারণ হচ্ছে যে আকিদার কিতাবগুলো রচনা করা হয় আকিদার বিষয়কে সুস্পষ্ট করার জন্য, হকপন্থী থেকে বাতিলপন্থী এই বিষয়গুলোকে পৃথক করার জন্য। যারা বিদাতি এবং নব উদ্ভাবিত বিষয়গুলো অনুসরণ করে থাকে তাদের কাছ থেকে সঠিক আকিদাগত বিষয়গুলোকে স্পষ্ট করা আকিদার কিতাবের একটি বড় উদ্দেশ্য। ফলে রাফিজি এবং খারেজি তারা যেই উদ্দেশ্যে, যেই অর্থে এবং যেই ব্যাখ্যায় ইমাম শব্দকে ব্যবহার করে তার থেকে পৃথক রাখার জন্য আকিদার কিতাবাদিতে আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলিমদের প্রধান ব্যক্তিকে বোঝানোর জন্য ইমাম শব্দকে ব্যবহার করেছেন। রাফিদিরা তারা বিশ্বাস করে থাকে যে ইমাম এবং খলিফা একই রকম নয়, যে কারণে তারা ইমাম শব্দকে ব্যবহার করে কিন্তু খলিফা শব্দকে ইমামের সঙ্গে সংযুক্ত করে না। এটা তাদের মৌলিক বিশ্বাসগুলোর মধ্যে একটি যে ইমামত এবং খিলাফতের মধ্যে তারা পৃথকীকরণ করে থাকে। ইমামতকে তারা একটি ধর্মীয় নেতৃত্ব বলে মনে করে এবং খিলাফতকে তারা একটি রাষ্ট্রীয় বিষয় বা রাষ্ট্রের প্রধান এভাবে মনে করে থাকে। এবং এর মাধ্যমে তারা ইঙ্গিত করে বোঝাতে চায় যে আগের তিনজন যারা খলিফা ছিলেন, আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুম, তাদের সময়েও আলী ছিলেন ইমাম বা ধর্মীয় প্রধান। সুতরাং সেই সময়গুলোতে তারা আবু বকরকে ইমাম হিসেবে মানছে না, ওমরকে মানছে না, কিংবা ওসমানকেও মানছে না। তারা মানছে যে আলী সেই পূর্বের তিনজনের সময়েও ছিলেন ইমাম বা ধর্মীয় প্রধান। অপরদিকে আহলে সুন্নাত ওয়াল জামাত এই পৃথকীকরণ করে না, বরং আমরা মনে করে থাকি আবু বকর সিদ্দিক তিনি ইমাম ছিলেন, খলিফা ছিলেন, ওমর ইবনে খাত্তাব তিনি ইমাম ছিলেন, খলিফা ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমাম ছিলেন, খলিফা ছিলেন। এবং এভাবে আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রেও এই বিষয় সত্য, তিনি ইমাম ছিলেন, তিনি খলিফা ছিলেন। ইবনে খালদুন রহিমাল্লাহ তিনি বলেছেন যে শিয়ারা আলীকে ইমাম উপাধি দিয়েছে ইমামতের পদে তার অবস্থানকে দৃঢ় করার জন্য, এবং এটা তাদের মতে খিলাফা থেকে আলাদা এবং তারা যা বিশ্বাস করে সেই বিষয়কে পৃথক করার জন্য তারা এই শব্দকে ব্যবহার করেছে। তারা মনে করে থাকে যে আলী অধিকতর যোগ্য ছিলেন লোকেদেরকে সলাতে নেতৃত্ব দেওয়ার জন্য আবু বকর, ওমর কিংবা ওসমানের থেকে। সুতরাং আরও একবার এই প্রসঙ্গে সার কথা হচ্ছে এটাই যে সাধারণভাবে কোনো একজন ব্যক্তি যদি অন্তরে কোনো বাতিল বা ভ্রান্ত আকিদা বা বিশ্বাস পোষণ না করে, শুধুমাত্র শব্দগতভাবে তারা পূর্বের শব্দগুলো ব্যবহার করে থাকে, তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ খলিফা, ইমাম, আমিরুল মুমিনিন যেটাই ব্যবহার করা হোক না কেন, কোনো সমস্যা নেই, সবগুলোই ব্যবহার করা হয়েছে, মুসলিমরা ব্যবহার করেছে মুসলিমদের প্রধান ব্যক্তিকে বোঝানোর জন্য। এমনকি পরবর্তীতে আমরা দেখতে পাই যে স্পেন বা আন্দালুসিয়াতে যিনি মুসলিমদের প্রধান ছিলেন তাকে বোঝানোর জন্য আমির উপাধি ব্যবহার করা হয়েছে, সুলতান উপাধি ব্যবহার করা হয়েছে। সুতরাং সবগুলোই অর্থগতভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে। মূল ধর্তব্য বিষয় হচ্ছে যে যিনি মুসলিমদের প্রধান তিনি শাসনকার্য পরিচালনা করছেন, তিনি ইসলামী আইনকানুন দিয়ে শাসনকার্য পরিচালনা করছেন কিনা, এই ক্ষেত্রে উপাধি কী ব্যবহার করা হচ্ছে সেটা প্রধান কোনো বিষয় নয়। আজকের পর্বের আলোচনার শেষ অংশে আমরা আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিত্বের ভেতরে প্রবেশ করার চেষ্টা করব এবং তার সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিষয় উল্লেখ করব। সামনের দুইটি পর্বে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা আসছে ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে আমরা কখনো দেখিনি, সাহাবিদের সময়ে সাহাবিদের কাউকে আমরা দেখিনি, কিন্তু তাদের ঘটনা আমরা শুনছি, তাদের ঘটনা আমাদেরকে অনুপ্রাণিত করে এবং যুগ যুগ ধরে লোকেরা তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছেন। কেমন ছিলেন দেখতে সেই মানুষেরা, কিংবা কেমন মন মেজাজের মানুষ ছিলেন তারা, এই প্রসঙ্গে আমরা তাদের একটি বর্ণনা উল্লেখ করছি এবং এর ফলে আমরা ধারণা করতে পারি যে আমাদের মানসপটে বা মনের জগতে আমরা একটি ছবি অঙ্কন করে নিতে পারি আমাদের কল্পনার জগতে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই সৌভাগ্য দান করেন যেন আমরা সরাসরি জান্নাতে গিয়ে তাদের সাক্ষাৎ লাভ করতে পারি, তাদের সহবত এবং সাহচর্য লাভ করতে পারি। কারণ যারা সলিহুন নেককার ব্যক্তি তাদের সাহচর্যই হচ্ছে সবচেয়ে উত্তম সাহচর্য। উহিব্বুস সলিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারজুকুনি সলাহান। এই কথার অর্থ যে আমি নেককার ব্যক্তিদেরকে ভালোবাসি, মহব্বত করি, যদিও আমি তাদের মতো হতে পারিনি, কিন্তু আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ হয়তোবা তাদেরকে ভালোবাসার কারণেই আমাকে সেই নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেবেন। পূর্ববর্তী খলিফাদের যে দৈহিক বর্ণনা আমরা বিভিন্ন কিতাবে পেয়েছি সেগুলো আমরা সংক্ষেপে স্মরণ করতে পারি। যেমন আবু বকর সিদ্দিক সম্পর্কে বর্ণনা করা হয়েছে, আবু বকর ছিলেন ছিপছিপে দেহের অধিকারী, একেবারেই মেদ ছিল না, হালকা পাতলা গড়নের ব্যক্তি ছিলেন তিনি, দীর্ঘ আকৃতির, তার চোখ ছিল কোটরাগত এবং গালের দিকে দাঁড়িয়ে ছিল পাতলা। অপরদিকে ওমর ইবনে খাত্তাব তিনি শুধু দীর্ঘকায় ছিলেন না, অনেক অনেক দীর্ঘকায় ছিলেন। যে কোনো মজলিসে তাকেই সবচেয়ে লম্বা ব্যক্তি হিসেবে দেখা যেত এবং খুবই সুঠাম দেহের অধিকারী ব্যক্তি ছিলেন। তার প্রভাবশালী ব্যক্তিত্ব তার চেহারার মধ্যে উপস্থিত ছিল। তার গোঁফ বা মোছের প্রান্তদেশ তিনি মুচড়িয়ে রাখতেন এবং টাক মাথার অধিকারী ছিলেন তিনি। অপরদিকে ওসমান ছিলেন কেমন, ঘনধারী বিশিষ্ট ব্যক্তি, মুখে কিছু বসন্তের দাগ ছিল যা তাকে আরও আকর্ষণীয় রূপ দান করেছিল। খুবই উজ্জ্বল ফর্সা ছিলেন এবং তার ঠোঁটগুলো ছিল উজ্জ্বল লাল বর্ণের। অপরদিকে আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করছি, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন কেমন দেখতে। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আলীর ব্যাপারে সর্বোত্তম বর্ণনা যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে আলী ছিলেন মধ্যম উচ্চতার অধিকারী, খাটো ছিলেন না, তিনি ছিলেন মাঝারি উচ্চতার অধিকারী। তার চোখ ছিল ডাগর গাঢ় কৃষ্ণ বর্ণের এবং প্রশস্ত, চোখ বড় ছিল, যেগুলোকে আমরা ডাগর চোখ বলে থাকি, এবং কালো অংশ খুবই কালো ছিল, সাদা অংশ খুব সাদা ছিল। ডাগর কৃষ্ণ বর্ণের চোখের অধিকারী ছিলেন। চেহারা ছিল খুবই সুদর্শন, পূর্ণিমার পূর্ণ চাঁদের মতো। তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু কিছুটা স্থূল দেহের অধিকারী ছিলেন, তার পেট বড় ছিল, কাঁধ প্রশস্ত ছিল এবং হাত ছিল দীর্ঘ আকৃতির, এবং আলী রাদিয়াল্লাহু আনহুর হাত এবং ঘাড় ইত্যাদি স্থানে বেশ লোম ছিল বা পশম ছিল, যেটা দেখলে মনে হতো, অর্থাৎ ঘাড় দেখলে মনে হতো যেন রূপালী মখমলের মতো। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর মাথায় চুল কম ছিল, তিনিও টাক মাথার অধিকারী ছিলেন ওমর ইবনে খাত্তাবের মতোই, এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মাথার শেষের দিকে কিছু সামান্য চুল ছাড়া একেবারেই কোনো চুল ছিল না। তার দাড়ি ছিল খুবই দীর্ঘ এবং ঘন। আলী রাদিয়াল্লাহু আনহুর আরেকটি লক্ষণীয় শারীরিক বৈশিষ্ট্যের বর্ণনা হচ্ছে যে তিনি এত সুঠাম দেহের অধিকারী ছিলেন, তার কাঁধের যে হাড়গুলো সেগুলো দেখলে মনে হতো যেন আমরা কোনো সিংহের ঘাড়ের দিকে বা সিংহের কাঁধের দিকে তাকিয়ে আছি, এত শক্তিশালী এবং সুগঠিত ছিল। তার বাহুর উপরের অংশ এবং নিচের অংশ, হাতের উপরের অংশ এবং নিচের অংশ পৃথক করা যেত না, মনে হতো যেন সেটা পুরোটাই একটা একক অংশ। আলী এত শক্তিশালী ছিলেন যে যদি কখনো তিনি কোনো ব্যক্তির হাত সজোরে চেপে ধরতেন তাহলে সেই ব্যক্তির শ্বাস নেওয়া, দম নেওয়া কষ্টকর হয়ে যেত। বাহ্যিকভাবে দেখতে যদিও বা মনে হয় যে আলী রাদিয়াল্লাহু আনহু কিছুটা স্থূল দেহের অধিকারী ছিলেন, কিন্তু তিনি খুবই সুঠাম এবং সুগঠিত দেহের অধিকারী ছিলেন। হাত এবং বাহু ছিল খুবই শক্তিশালী এবং যুদ্ধের ময়দানে আলীকে দেখলে দেখা যেত যে তিনি হাঁটলেও মনে হতো যেন তিনি দ্রুত দৌড়িয়ে যাচ্ছেন, এবং তাকে দেখেই বোঝা যেত তিনি একজন সাহসী এবং শক্তিশালী দৃঢ়পদ ব্যক্তি। নিজের দেহের উপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল, যেটাকে আমরা বলে থাকি যে ফিট বডি বা ফিটনেস তার মধ্যে ছিল। এই প্রসঙ্গে সামনের দিকে একটি বর্ণনা আগামী পর্বে আমরা পাবো যে খন্দকের যুদ্ধে যখন আলী একটি দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হয়েছিলেন তখন তার বিপরীতে যেই ব্যক্তি ছিল দৈত্যকায় আকৃতির একজন ব্যক্তি এবং তার বিরুদ্ধে কিভাবে অসাধারণ বীরত্বে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছিলেন। বিভিন্ন যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি দ্বন্দ্বযুদ্ধ লড়তেন, অর্থাৎ যুদ্ধের শুরুতেই প্রতিপক্ষের বাছাইকৃত বীর যোদ্ধাদের বিরুদ্ধে তিনি লড়াই করতেন, এবং বলাই বাহুল্য এই কাজ করার জন্য শুধু একজন সাহসী বা বীর যোদ্ধা হওয়া প্রয়োজন নয়, এর সঙ্গে আরও অতিরিক্ত স্কিল বা যোগ্যতার প্রয়োজন রয়েছে, এবং সেগুলোর সমন্বয় ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে। তিনি একদিকে যেভাবে শারীরিকভাবে শক্তিশালী ছিলেন ঠিক তেমনিভাবে খুবই তীক্ষ্ণ বুদ্ধিমান একজন ব্যক্তি ছিলেন, সুতরাং পরিস্থিতি সম্পর্কে তিনি খুব সচেতন থাকতেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কিভাবে আপনি সবসময় শত্রুদেরকে পরাজিত করে থাকেন, বদর, উহুদ, খন্দক এবং এই যে দ্বন্দ্বযুদ্ধে তিনি বাছাইকৃত বীর যোদ্ধাদের সঙ্গে লড়াই করেছেন, প্রতিবারই তিনি নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছেন এবং শত্রুদেরকে নিশ্চিহ্ন করেছেন। আলী বলতেন যে একটি দৃঢ় অন্তর বিজয়ের দিকে নিয়ে যায়। তিনি বলছিলেন যে যখন আমি শত্রুদের সঙ্গে মোকাবেলা করি আমি নিজের ভেতরে দৃঢ়ভাবে এই বিশ্বাস স্থাপন করে নেই যে আমি তাকে পরাজিত করবই, এবং আমার শত্রু সে নিজেও যখন এই বিশ্বাস করতে শুরু করে যে সে আমার কাছে হেরে যাবে, আমি তাকে পরাজিত করব, তখন দেখা যায় যে আমার সত্তা এবং তার সত্তা দুইজনের উভয় সত্তা আমাকে সাহায্য করে সেই শত্রুর বিরুদ্ধে বিজয় লাভ করতে। সুতরাং এটা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল এবং ভরসার একটি প্রতিফলন। তিনি বিশ্বাস রাখতেন যে আল্লাহ তাকে বিজয় দিবেন এবং তিনি শত্রুদেরকে পরাজিত করবেন। সুতরাং এই মানসিক শক্তির বিষয়টি শত্রুদের বিরুদ্ধে তাকে সহযোগিতা করত। তিনি একজন দৃঢ়চেতা অন্তরের অধিকারী ব্যক্তি ছিলেন। মুসাব আল জুবাইরি তিনি বলেছেন যে আলী যুদ্ধের ময়দানে খুবই সতর্ক থাকতেন, ক্ষিপ্র গতিতে শত্রুর উপর আক্রমণ পরিচালনা করতেন যখন তিনি হামলা করতেন। তিনি নিজেকে চতুর্দিক থেকে রক্ষা করতেন, যখন ফিরে আসতেন তখনও নিজেকে সতর্কতার সঙ্গে রক্ষা করতেন। আলীর কাছাকাছি গিয়ে হামলা করবে এই সাহস কেউ করত না। কিন্তু তার ঢাল থাকতো শুধুমাত্র একটা দিকে। সুতরাং সেই ঢাল শুধুমাত্র একমুখী বা সামনের দিক থেকেই তাকে রক্ষা করতে পারত। এই ব্যাপারে যখন আলীকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি আশঙ্কা করেন না যে পিছন থেকে কেউ আপনার উপর হামলা করতে পারে, তিনি জবাব দিলেন যে শত্রুকে আমি এত সুযোগ কখনোই দেই না যে সে আমার পেছনে আসবে আর পেছন থেকে এসে হামলা পরিচালনা করবে। সুতরাং এই হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধে বীরত্বের কিছু অল্প প্রতিফলন। এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর শারীরিক বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত একটি বর্ণনা। দ্বিতীয় লক্ষণীয় বৈশিষ্ট্য আলী রাদিয়াল্লাহু আনহুর চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে সেটা হচ্ছে তিনি খুবই বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু একজন বিচারক ছিলেন, একজন কাজী ছিলেন এবং নানা ঘটনায় তার এই বিচক্ষণতা আমাদের সামনে প্রকাশিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও আলী সম্পর্কে বলেছেন যে সাহাবীদের মধ্যে সবচেয়ে বিচার জ্ঞান সম্পন্ন ব্যক্তি যিনি তিনি হচ্ছেন আলী, ও আকদা হুম আলী। এর প্রসঙ্গে একটি ঘটনা বিখ্যাত রয়েছে, সেই ঘটনাটি আমরা এখানে উল্লেখ করছি। তিনজন মুসাফির এবং তাদের মধ্যে সেই রুটি বণ্টন করার ঘটনা। দুইজন পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেল, তাদের ভীষণ ক্ষুধা লেগেছিল, তারা এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছিল এবং তাদের একজনের কাছে ছিল 5টি রুটি, একজনের কাছে ছিল 3টি রুটি। দুইজন যখন এভাবে খাবার আয়োজন করে বসেছে, সেই অবস্থায় আরেকজন মুসাফির এসে হাজির, খুবই সাদাসিধে ব্যক্তি ছিল সে। সে বললো যে আমি অভুক্ত ভাই, আমার খিদে লেগেছে, কোনো খাবার নেই, তোমরা আমাকে কিছু খাবার দাও। বর্তমান সময়ে আমাদের মধ্যে সফর খুব সহজ হয়ে গিয়েছে, কিন্তু সেই সময়ে 1500 বছর আগের পৃথিবী, 1400 বছর আগের পৃথিবী, তখন সফর খুবই কষ্টের একটি বিষয় ছিল এবং লোকেদের মধ্যে সহমর্মিতাও অনেক বেশি ছিল যে একজন আরেকজনকে না দিয়ে খাবে, এরকম বিষয়গুলো ছিল না। কাজেই অসহায় সেই ব্যক্তি এসে যখন চাইল, তারা তাদের খাবার কি নিজেদের মধ্যে ভাগ করে নিল। একজনে ছিল 3টি রুটি, একজনে ছিল 5টি রুটি, সুতরাং 8টি রুটি তিনজনে ভাগ করে সমানভাবে খেয়ে নিল। লোকটি চলে যাওয়ার সময় একজনকে 8 দিরহাম বকশিশ দিল এবং বিদায়ের সময় সেই মুসাফির বলে গেল যে দেখো, আমি 8 দিরহাম দিয়ে গেলাম, তোমরা এটা ভাগাভাগি করে নিও, আমি তো তোমাদেরকে কিছুই খাওয়াতে পারলাম না। সমস্যা বাঁধলো দিরহামকে বন্টন করা নিয়ে, কারণ যে ব্যক্তি 5টি রুটি দিয়েছে সে বলল যে আমার 5টি রুটি ছিল, কাজে আমি 5 দিরহাম পাবো, তোমার 3টা রুটি ছিল, তুমি 3 দিরহাম পাবে। মুসাফির 8 দিরহাম দিয়ে বিদায় হয়ে গেছে, কিন্তু 3 রুটিওয়ালা ব্যক্তি এই হিসাব মতে রাজি হলো না। সে বললো যে না, এটা তো হতে পারে না, কারণ আমরা সবাই সমান সমান খেয়েছি, 8টা রুটি ভাগ করে খাওয়া হয়েছে, সে 8 দিরহাম দিয়েছে, সুতরাং আমি 4 দিরহাম পাবো, তুমিও 4 দিরহাম পাবে। কিন্তু প্রথম ব্যক্তি বললো যে না, এটা হতে পারে না, তুমি 3 রুটির জন্য পাবে 4 দিরহাম আর আমি 5 রুটির জন্য কিভাবে 4 দিরহাম পেতে পারি। ফলে এই বিষয় নিয়ে একটি বিতর্ক ঝগড়া সৃষ্টি হলো, বিবাদ সৃষ্টি হলো এবং শেষ পর্যন্ত তারা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলো এবং বলল যে আপনি যে বিচার করবেন সেটি আমরা মেনে নিব। আলী রাদিয়াল্লাহু আনহু তাদের কথা শুনলেন এবং শোনার পরে তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কি সমান সমান খেয়েছো? তারা বলল হ্যাঁ, আমরা সমান সমান খেয়েছি। তখন উপস্থিত মুহূর্তের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলে দিলেন যে তাহলে এত বিবাদের কি আছে, এই হিসাব তো একেবারে সোজা, যার 5টি রুটি সে পাবে 7 দিরহাম, যার 3টি রুটি সে পাবে 1 দিরহাম। এখন এখানে লক্ষণীয় যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কোনো গণিত শাস্ত্রের ছাত্র ছিলেন না, সাধারণ বুদ্ধি বিবেচনা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন, তীক্ষ্ণ বিবেচনা বোধ, সেটাকে ব্যবহার করে মুহূর্তের মধ্যে তিনি ফয়সলা দিলেন যে 5টি রুটি দিয়েছে সে পাবে 7 দিরহাম, যার 3 রুটি ছিল সে পাবে 1 দিরহাম। কিন্তু এটা কিভাবে সম্ভব? দুজন ব্যক্তি একে অন্যের দিকে হা করে তাকিয়েছিল, তারা হিসাব বুঝতে ব্যর্থ হয়েছিল। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যাখ্যা করে বললেন, তিনি বললেন যে সকলেই সমানভাবে খেয়েছো, প্রত্যেকটা রুটি 3 টুকরা করা হয়েছে, কাজে 8 রুটির মধ্যে মোট টুকরা হয়েছে 24টা, প্রত্যেকেই 8টা করে টুকরা খেয়েছ এবং ওই মুসাফির ব্যক্তি 8 টুকরার জন্য তোমাদেরকে 8 দিরহাম দিয়েছে। এরপর আলী বললেন যে এবারে আসা যাক সেই হিসাবে যে কে কতটুকু পাবে। দ্বিতীয় ব্যক্তি তাদের মধ্যে 3টা রুটি দিয়ে সে অংশগ্রহণ করেছিল, তার 3 রুটিতে টুকরা হয়েছে 9টি এবং সর্বমোট 24 টুকরার মধ্যে সে নিজে খেয়েছে 8টি টুকরা আর 1টি টুকরা পেয়েছে সে মুসাফির ব্যক্তি। অর্থাৎ যে যার কাছে 3টা রুটি ছিল সেই 3 রুটিতে 9 টুকরা হয়েছে, সেই 9 টুকরার মধ্যে থেকে 1টা টুকরা পেয়েছে মুসাফির আর 8 টুকরা সে নিজেই খেয়েছে। কাজেই যেহেতু 1টা টুকরা মুসাফির খেয়েছে, 3 রুটিওয়ালা ব্যক্তি 1 দিরহামের বেশি কিছুই পেতে পারে না। আর যার কাছে 5 রুটি ছিল সেখানে হয়েছে 15 টুকরা, তার মধ্য থেকে সে নিজে খেয়েছে 8 টুকরা আর 7 টুকরা খেয়েছে মুসাফির। কাজেই সেই 5 রুটিওয়ালা ব্যক্তি পাবে 7 টুকরার বিনিময়ে 7 দিরহাম। সুবহানাল্লাহ! হাজির ইসলামের এই বিচারে লোকেরা বিস্মিত হয়ে গেল এবং তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিচার বুদ্ধি দিয়েছিলেন সেই বুদ্ধির পরিচয় পেয়েও তারা মুগ্ধ হলো। এই হচ্ছে একটি সংক্ষিপ্ত দৃষ্টান্ত যে আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ধরনের বিচারপথ দিয়েছিলেন। এই প্রসঙ্গে আরও অনেক ঘটনা রয়েছে, সময়ের কারণে আমরা শুধুমাত্র একটি উল্লেখ করে ক্ষান্ত হলাম। অন্যান্য বিষয়গুলো আমরা কিতাব থেকে দেখে নিতে পারি। এবারে আমরা আসছি আমাদের আলোচনার একেবারে শেষ অংশে। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একজন বাগ্মী ব্যক্তি ছিলেন, ভাষার উপরে তার অসাধারণ দখল ছিল এবং এটাও ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্যের একটি অসাধারণ দিক। তিনি বিভিন্ন খুতবায়, বিভিন্ন কথায়, উক্তিতে অসাধারণভাবে একেবারে জুতসই শব্দকে নির্বাচন করতে পারতেন এবং চমৎকার উপমা উদাহরণ দিয়ে প্রাঞ্জলভাবে কথাকে ব্যবহার করতে পারতেন। বর্তমান সময়ে আমাদের মধ্যে আমরা দেখি যে অনেক সময় কোন বক্তা উত্তম বা কে ভালো কথা বলতে পারে এটা বোঝাতে গিয়ে আমরা বুঝাই যে যত বেশি জটিল শব্দ ব্যবহার করবে, আলংকারিক শব্দ, সাহিত্যিক শব্দ, যে 1 ঘন্টা কথা শুনলাম কিন্তু কিছুই বুঝলাম না, সেই হচ্ছে সবচেয়ে ভালো বক্তা। কিন্তু সাহাবা একরাম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এরকম ছিল না। তারা চমৎকার কথা বলতেন কিন্তু এত সহজ কথা বলতেন যেটা সবাই বুঝতে পারত, প্রাঞ্জলতা ছিল এবং ভাষার মধ্যে অলঙ্কারও ছিল। আলী রাদিয়াল্লাহু আনহুর কথা বলা, সেই প্রসঙ্গে একজন আলেমের উক্তি আমরা উল্লেখ করছি, তিনি বলেছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু তার শব্দগুলো ছিল মুক্তোর মতো, তার উক্তি পরিণত হয়েছে প্রবাদ বাক্যে, যেগুলো যুগে যুগে জ্ঞান পিপাসু ব্যক্তিদেরকে মুগ্ধ করেছে। আলী তার উক্তি এবং কথার মাধ্যমে যারা ভাষাবিদ, সাহিত্য বিশারদ কিংবা যারা হেদায়েত প্রার্থী তাদের জন্য একটি মানদণ্ড স্থাপন করেছেন। তার উক্তি এবং কথার মধ্যে, তার খুতবার মধ্যে অনুপ্রেরণা ছিল ভালো কাজ করার জন্য এবং সুন্দর চারিত্রিক আখলাক বা সৎ গুণাবলী অর্জন করার জন্য প্রেরণা ছিল। তার অসাধারণ কথা এবং উক্তিগুলো মানুষকে আল্লাহর দিকে, দিনের দিকে দাওয়াত করার জন্য একটি মূল্যবান মাধ্যমে পরিণত হয়েছে। মানুষকে ইলম শিক্ষা করার জন্য, উত্তম আখলাকের দিকে উৎসাহী করার জন্য, তাদের অন্তরকে আলোকিত করার জন্য, তাদের মন হৃদয়কে আলোকিত করার জন্য আলীর উক্তিগুলো এক একটি মূল্যবান মাধ্যমে পরিণত হয়েছে। কারণ তার সেই উক্তিগুলোর মধ্যে, তার কথার মধ্যে ছিল বাগ্মিতা, ছিল প্রাঞ্জলতা, সুস্পষ্ট অর্থ এবং গভীর চিন্তার ছাপ। সর্বোপরি তিনি বলেছেন যে সেই কথাগুলো যে অন্তর থেকে বের হয়েছে, যে হৃদয় থেকে স্বতঃস্ফূর্তভাবে বের হয়েছে, সেই হৃদয় ছিল একটি বিশুদ্ধ হৃদয়। কয়েকটি উক্তি যেগুলো আলী রাদিয়াল্লাহু আনহু নামে বিখ্যাত হয়ে গেছে, এখানে আমরা শুধুমাত্র উদাহরণের স্বার্থে অনুবাদ উল্লেখ করে এখান্ত হচ্ছি। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে বুদ্ধিমান ব্যক্তি সেই যে প্রথমে চিন্তা করে এরপর কথা বলে। বুদ্ধিমান ব্যক্তি প্রথমে অন্তর দিয়ে চিন্তা করে এরপরে মন্তব্য করে, বিপরীতে নির্বোধ ব্যক্তি প্রথমে মন্তব্য করে এবং পরে চিন্তা করে যে আমি কি বললাম। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে একজন অসৎ ব্যক্তি অন্য কাউকে সৎ বলে মনে করতে পারে না, সর্বোচ্চ সে তাকে নিজের মতো মনে করে। আরেকটি উক্তিতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে কৃপণতা হচ্ছে সমস্ত খারাপ অভ্যাসের একটি সম্মিলিত রূপ, কারণ কৃপণতা এটা একটি লাগামের মতো যেটা একজন ব্যক্তিকে যে কোনো অন্যায়ের দিকে টেনে নিয়ে যায়। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ভাষা জ্ঞানী ছিলেন, ভাষার উপর তার দখল ছিল এবং আরবি ব্যাকরণ বা নাহু শাস্ত্র তার পেছনে যিনি প্রধান ব্যক্তি বা যিনি এই শাস্ত্রকে বিকশিত করেছেন সেখানে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তার নামকে উল্লেখ করা হয়ে থাকে। এবং এটা হচ্ছে সেই সময়কার ঘটনা যেটা আমরা এখন উল্লেখ করতে যাচ্ছি, আলী রাদিয়াল্লাহু আনহু যখন রাজধানী মদিনা থেকে কুফাতে স্থানান্তর করেছিলেন সেই সময়ের ঘটনা। যেহেতু সেই অঞ্চলের আশেপাশে যে মানুষেরা, অর্থাৎ পারস্য অঞ্চলের মানুষেরা, তারা আরবি ভাষী ছিল না এবং তারা তাদেরকে আরবি জানতে হতো, শিখতে হতো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআন এগুলো তো আরবি ভাষাতেই, এবং এই বিভিন্ন অঞ্চলের মানুষের একে অন্যের সঙ্গে মেশার কারণে আরবি ভাষা সেই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কিছুটা পরিবর্তিত হয়ে যাচ্ছিল, ফলে তাদেরকে বিশুদ্ধ ভাষা শেখানো খুব জরুরি ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এই বিষয় নিয়ে চিন্তিত ছিলেন এবং তার একজন সাথী আবুল আসওয়াদ আদ্দুয়ালি তাকে তিনি এই বিষয়ে দায়িত্ব প্রদান করেছিলেন যে তুমি আরবি ভাষার কিছু নিয়ম কানুন ঠিক করবে, যেটাকে আমরা বর্তমানে ব্যাকরণ বলে থাকি। তো আবুল আসওয়াদ আদ্দুয়ালি তিনি একদিন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন এবং এসে দেখলেন যে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব তিনি খুবই চিন্তিত অবস্থায়। আবুল আসওয়াদ জানতে চাইলেন ফিমা তুফাক্কিরিয়া আমিরুল মুমিনিন, যে আপনি কি নিয়ে চিন্তিত। আলী বললেন ইন্নি সামি তু বি বালাদিকুম হাযা লাহনা, এবং আলী এরপর বললেন ফা আরাদতু আন আসমা কিতাবান ফি উসুলিল আরাবিয়্যা। আলী রাদিয়াল্লাহু আনহু সেই সময় তার হাতে একটি বই ধরা ছিল এবং তিনি বলছিলেন যে তিনি আরবদের ভাষা নিয়ে চিন্তা করছেন এবং ভাবছেন। আবুল আসওয়াদ সেই বইটি হাতে নিলেন এবং তিনি দেখলেন যে সেখানে লেখা রয়েছে বিসমিল্লাহি রহমানির রহিম, আল কালিমাতু ইসম, ওয়াল ফিলুন, ওয়া হারফ। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু ভাষার কিছু নিয়ম শুরুতে লিপিবদ্ধ করেছেন। তিনি লিখেছেন যে বাক্য হয় বিশেষ্যর মাধ্যমে ইসম, ফিল এবং হার্ফ, ক্রিয়া এবং বাক্যের যে ক্ষুদ্রাংশ বা পার্টিকেল বা হার্ফ সেগুলোর মাধ্যমে। এরপর সেখানে আরও লেখা রয়েছে, তিনি পরিচয় দিয়েছেন ইসম কি বা ফিল কি বা হার্ফ কি সেই বিষয়গুলো সম্পর্কে। আলী বলেছেন, আল ইসমু মা আম্বা আনিল মুসাম্মা, ওয়াল ফিলু মা আম্বা আন হারাকাতিল মুসাম্মা। এভাবে আলী আরও লিখেছেন, ওয়াল হার্ফু মা আম্বা, এভাবে বাক্যের শেষ পর্যন্ত। অর্থাৎ তিনি উল্লেখ করেছেন যে বিশেষ্য হচ্ছে, তিনি সংজ্ঞা প্রদান করেছেন ব্যাকরণের, বিশেষ্য হচ্ছে বিভিন্ন বস্তুর নাম, ক্রিয়া সেগুলো সম্পর্কে তথ্য প্রদান করে এবং হার্ফ বা পার্টিকেল শব্দ বা বাক্যের অর্থকে পরিপূর্ণ করে থাকে। আবুল আসওয়াদ আদ দুয়ালি তিনি সেগুলো দেখলেন এবং আলী তখন তাকে বললেন যে তুমি আমার এই পদ্ধতিকে ফলো করো, অনুসরণ করো এবং তোমার নিজের মধ্যে যে চিন্তা আসে সেগুলোকেও তুমি ব্যাকরণ হিসেবে লিপিবদ্ধ করো। এবং এটাই হচ্ছে পেছনের ঘটনা যার মাধ্যমে আরবি ব্যাকরণ বিকশিত হয়েছিল, নাহু শাস্ত্র সেগুলো বিকশিত হয়েছিল। সুতরাং এই ঘটনার মধ্যেও আমরা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তার ভাষার উপরে দখল এই বিষয় সম্পর্কে জানতে পারলাম, তিনি একজন বাগ্মী ব্যক্তি ছিলেন। সর্বশেষ ঘটনা যেটা উল্লেখ করে আমাদের আলোচনা আমরা সমাপ্ত করছি, আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইলম দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, তার একটি প্রতিফলন এই উক্তির মধ্যে বা ঘটনার মধ্যে আমরা দেখতে পাই। আমরা তার ভাষার দখল নিয়ে কথা বলছিলাম, তার জ্ঞান নিয়ে কথা বলছিলাম, কাজেই এই উদাহরণটি বেশ চমৎকারভাবে এখানে প্রাসঙ্গিক হয়। একবার দশজন ব্যক্তি আলী রাদিয়াল্লাহুর কাছে এসে হাজির হলো এবং বলল যে আমরা আপনার কাছে একটি বিষয় জানতে চাই, প্রশ্ন করতে অনুমতি চাই। আলী বললেন, তোমরা স্বাধীনভাবে প্রশ্ন করতে পারো। তারা বললেন যে জ্ঞান এবং সম্পদ এই দুটার মধ্যে কোনটা উত্তম এবং কেন উত্তম, এবং আপনি আমাদের দশজন ব্যক্তি আমরা রয়েছি, আমাদের সবার জন্য একটি একটি করে জবাব দিবেন। অর্থাৎ অন্য কথায় আপনি 10টি পয়েন্টে এই বিষয়কে ব্যাখ্যা করবেন। আলী রাদিয়াল্লাহু আনহু তাদের 10 জনের জন্য 10টি উত্তর দিলেন। এবং সুবহানাল্লাহ, যদি আমরা নিজেরাও চিন্তা করি যে জ্ঞান এবং সম্পদের মধ্যে কোনটা উত্তম এবং কেন উত্তম, কী কী পয়েন্ট আমাদের মাথায় আসতে পারে, আলী রাদিয়াল্লাহু আনহু খুবই চমৎকারভাবে 10টি পয়েন্টকে সামনে রেখে এই দুইটি বিষয়ের মধ্যে পার্থক্য উপস্থাপন করলেন। প্রথমেই তিনি বললেন, ইলম হচ্ছে নবীদের রেখে যাওয়া সম্পত্তি বা নবীদের রেখে যাওয়া বিষয়, ইলম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বিষয়, আর সম্পদ রেখে গিয়েছিল কে, কে সম্পদ রেখে নিজে ধ্বংস হয়েছিল, ফেরাউন, সম্পত্তি হচ্ছে ফেরাউনের উত্তরাধিকার। সুতরাং ইলম সম্পত্তির থেকে উত্তম। এবং হাদিসে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে নবীরা তোমাদের জন্য কোনো দিনার দিরহাম রেখে যান না, বরং তারা রেখে যান ইলম। কাজেই যে ব্যক্তি ইলম অর্জন করলো সে এক নির্ধারিত অংশ লাভ করলো, যে কারণে বলা হয়ে থাকে যে আলেমরা, ওলামা একরাম, তারা হচ্ছেন নবীদের উত্তরাধিকার। 2 নম্বর পয়েন্টে আলী বললেন, ইলম উত্তম কারণ ইলমকে পাহারা দিতে হয় না, সম্পদকে পাহারা দিতে হয়, কিন্তু যার মধ্যে ইলম আছে ইলম নিজেই ওই ব্যক্তিকে রক্ষা করে। 3 নম্বর পয়েন্টে আলী বললেন যে সম্পদের অধিকারী যে হয়ে যায় তার অনেক শত্রু সৃষ্টি হয়, কিন্তু যে ব্যক্তি জ্ঞানী হয়ে যায় যার মধ্যে ইলম আসে তার অনেক বন্ধু হয়ে যায়। সুতরাং এই দিক থেকে ইলম উত্তম। 4 নম্বর পয়েন্টে আলী বললেন, ইলম উত্তম কারণ এটা যত তুমি বিতরণ করবে তত বেড়ে যাবে, অথচ সম্পদ বিতরণ করলে কমে যায়, সম্পদ বিতরণ করলে কমে যায়, ইলম বিতরণ করলে আরও বেড়ে যায়, ফলে ইলম উত্তম। 5 নম্বর পয়েন্টে আলী বললেন, 5 নম্বর ব্যক্তিকে বললেন, ইলম উত্তম কারণ হচ্ছে যে ব্যক্তির মধ্যে ইলম থাকে সে উদার হয়, দানশীল হয়, আর যে ব্যক্তি ধনী হতে থাকে তার সম্পদের প্রতি মায়া মহব্বত তত বাড়তে থাকে, সে তত বেশি কৃপণ হয়ে যায়। আলী 6 নম্বর পয়েন্টে বললেন, সম্পদ চুরি হতে পারে কিন্তু ইলম কখনো চুরি করা যায় না, ফলে ইলম উত্তম। 7 নম্বর পয়েন্টে আলী বললেন যে সময়ের বিবেচনাতেও যদি আমরা বিবেচনা করি, সময় ইলমের কোনো ক্ষতি করে না, অর্থাৎ সময়ের সাথে সাথে ইলম নষ্ট হয়ে যায় এমন হয় না, যদি সেটা উপকারী ইলম হয়ে থাকে। সময় ইলমের কোনো ক্ষতি করে না, জ্ঞানের কোনো ক্ষতি করে না, কিন্তু সম্পদ সময়ের সাথে সাথে কী হয়, নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। সুতরাং এই দিক থেকেও ইলম উত্তম। 8 নম্বর পয়েন্টে আলী বললেন, ইলমের কোনো সীমা নেই, পরিসীমা নেই, সীমাহীন, কিন্তু সম্পদ সীমাবদ্ধ এবং সেটাকে গণনা করা যায়, সুতরাং এই দিকেও ইলম উত্তম। 9 নম্বর পয়েন্টে আলী বললেন, ইলম মানুষের হৃদয়কে আলোকিত করে, জ্যোতির্ময় করে, কিন্তু যে ব্যক্তির মধ্যে সম্পদ চলে আসে সম্পদের প্রতি মায়া মহব্বতের কারণে তার অন্তরগুলো দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যায় এবং সেটা কালিমালিপ্ত হয়ে যায় বা অন্ধকার হয়ে যায়। ইলম অন্তরকে আলোকিত করে, সম্পদ অন্তরকে অন্ধকার করে দেয়, সুতরাং ইলম উত্তম। সবশেষ 10 পয়েন্টে 10 নম্বর পয়েন্টে আলী বললেন, ইলম উত্তম কারণ এটা মানুষকে হেদায়েত বা সঠিক যে রাস্তা বা তাওহিদের দিকে পরিচালিত করে। যেমন আমরা বলে থাকি সুরা ফাতিহাতে আমরা বলে থাকি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে আমরা আল্লাহ আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। সুতরাং ইলম মানুষকে আল্লাহর পরিচয় প্রদান করছে, তাওহিদের পরিচয় প্রদান করছে এবং সঠিক রাস্তা কোনটা সেটা চিনতে সাহায্য করছে। আরেক দিকে যার মধ্যে সম্পত্তি আসতে থাকে, প্রচুর সম্পত্তির মালিকানা যে লাভ করতে থাকে, তার প্রবৃত্তি শক্তিশালী হয়ে যায় এবং তার মধ্যে বিপদের আশঙ্কা সৃষ্টি হয়। আলী বললেন যে সম্পদ ফেরাউন এবং নমরুদকে বিপদগ্রস্ত করেছে এবং এক পর্যায়ে গিয়ে তারা নিজেরাই নিজেদেরকে রব বলে, ইলাহ বলে দাবি করতে শুরু করেছে। সুতরাং এই দিক থেকেও ইলম উত্তম। আলহামদুলিল্লাহ, আজকের পর্ব আমরা এখানেই সমাপ্ত করলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা একেবারে শুরু থেকে শুরু, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর জন্ম, বংশ, উপাধি, এভাবে মক্কা, মদিনা এবং অন্যান্য খলিফার অধীনে তার জীবনের বড় বড় ঘটনাগুলো আলোচনা করার ইচ্ছা রাখি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।